ইবাদত তিলাওয়াতে আমার মন কে লাগি দাও, মাহে রমজানের ওসিলায় দয়া করো আমায় মওলা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে বরকতময় মুহূর্ত অনুষ্ঠানের পক্ষ থেকে আবারো একবার স্বাগতম, আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই জেনে নেব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করার ফজিলত এবং বারাকাত। আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন বদনতার দায়িত্বে অপরিহার্য করে নেন, বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করবে। দুরুদের বদলতে কৃত গুনাহ ক্ষমা হয়, দুরুদের বদলতে রবের রহমত পাওয়া যায়, দুরুদের বদলতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি খুশি হয়। ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস, আল্লাহ পাককে রাজি করার, খুশি করার মাস আমাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানে ইসলামিক শিষ্টাচার আদব সম্পর্কে এক মুসলমানের নৈতিক শিক্ষা, ইবাদত পরিশুদ্ধতা সম্পর্কে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত কিছু আমরা আলোচনা করে থাকি। আর আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে মানুষ খুব সহজে যে বিষয়ের সাথে রিলেটেড হয়ে একে অপরের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, একে অপর থেকে সম্পর্ক ছিন্ন করে নেয়, এবং এই বিষয়কে কেন্দ্র করে সে অসংখ্য আল্লাহ পাকের নাফরমানি করতে সে বাধ্য হয়। যদিও একটি কাজ, কিন্তু এই কাজ মানুষকে অপরাপর অন্যান্য নাফরমানির দিকে নিয়ে যায়। তাই আজকে এই বিষয়ে মাদানী চ্যানেল এর প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহুল করিম আমরা কোরআন সুন্নার আলোকে আমরা আলোচনা শ্রবণ করব। আর বিষয়টি হচ্ছে রাগ। এখানে রাগের অপকারিতা, যে ক্ষতি, এর পাশাপাশি যারা রাগকে হজম করবে, আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে রাগ ক্রোধকে নিয়ন্ত্রণ করবে, তাদের ফজিলত কি, তারা কেমন ফজিলত পাবে, দুনিয়া আখেরাতে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি রয়েছে, কি নিয়ামত রয়েছে, তাও ইনশাআল্লাহুল করিম আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ জানবো, শিখবো। আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে প্রোগ্রাম দেখার, শিখার, জানার, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের দেরি না করে আজকে যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি, শুরুতে একটি ছোট্ট একটি বিষয় উপস্থাপন করার আমি চেষ্টা করব। বিষয়টি যদিও সংক্ষিপ্ত কিন্তু খুবই শিক্ষণীয়। ফকি আবুল হাই সামারকান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লিখেছেন, যখন কোনো ব্যক্তি রাগান্বিত হয়, তো শয়তান বলে রাগান্বিত ব্যক্তি আমার কাছে তেমন যেমন বাচ্চার হাতে বল। একটা খেয়াল করুন যে রাগের অপকারিতা কেমন। রাগী ব্যক্তি তাকে শয়তান কিভাবে অপদস্থ করতে পারে, শয়তান কিভাবে আল্লাহ পাকের নাফরমানির দিকে তাকে নিয়ে যায়। একটা বাচ্চা বলকে যেভাবে তার নিয়ন্ত্রণে নিয়ে যা ইচ্ছা তাই করে, শয়তান বলে রাগী ব্যক্তি যখন কোনো ব্যক্তি রাগ করে নেয়, রাগী ব্যক্তি আমার কাছে তেমন যেমন বাচ্চার হাতে বল। তাই দর্শক শ্রোতা, আজকে যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি, আশা করব আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে আমরা আলোচনা শ্রবণ করব আজকের প্রোগ্রামে। মুবল্লিগে দাওয়াত ইসলামী মাওলানা গোলাম মোস্তফা মাদানী আমাদের সাথে, কামরুল ইসলাম মাদানী আমাদের সাথে রয়েছেন। আসুন আমরা আলোচনাতে যাব। শুরুতে আমরা গোলাম মোস্তফা মাদানী ভাই থেকে আজকের আলোচ্য বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ কিছু শ্রবণ করব। জি,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, صلى الله على محمد। আলহামদুলিল্লাহ, আজকের এই বিষয়টি খুবই চমৎকার এবং আমাদের জন্য খুবই শিক্ষামূলক, নসিহতমূলক। যদি আজকে আমরা এই বিষয়টাকে আমরা দেখি যে রাগের অপকারিতা থেকে বাঁচার কী ফজিলত রয়েছে বা রাগের অপকারিতা কী কী সাইডগুলো রয়েছে যার কারণে মানুষ বিভিন্ন ধরনের হারাম কাজের মধ্যে জড়িত হয়ে যায়। রাগ এমন একটা বস্তু যা মানুষকে রাগের মাধ্যমে একটা পরিবার, একটা সমাজ ধ্বংস হয়ে যায়। এবং রাগের মানুষে মানুষের মূল্যবান সবচেয়ে বড় সম্পদ যে ঈমান, এই ঈমান নামক দৌলত অনেক সময় নষ্ট হয়ে যায় এই রাগের কারণে। এবং একটি সুন্দর সমাজ এবং একটি সুন্দর পরিবার এই রাগের কারণে মানুষ রাগের বশভূত হয়ে মানুষ তালাক পর্যন্ত কাজের মধ্যে চলে যায়। এইভাবে একটা পরিবার ধ্বংসের পথে ঠেলে যায়, অশান্তির শিকার হয়। আর এই হাদিসে কারিমার মধ্যে আসছে যে সুনানে আবি দাউদ এর মধ্যে আসছে হাদিস যে রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, নিশ্চয়ই রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে। তো যেই জিনিসটা শয়তানের পক্ষ থেকে আসে অবশ্যই সেই জিনিসটা কল্যাণকর হতে পারে না।
জি,
এবং আমাদের জন্য এই জিনিসটা আমাদের কল্যাণ বয়ে আনতে পারে না। আর মানুষের এই রাগ দমন করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন যে লা তাকদব পলাকাল জান্নাহ, তোমরা রাগ করিও না, তোমাদের জন্য জান্নাত রয়েছে। তো রাগ করার না করার ব্যাপারে আরও ফজিলতের মধ্যে রয়েছে যে ব্যক্তি রাগ করে সেই ব্যক্তি জাহান্নামের খুব নিকটবর্তী হলে হয়ে যায়। যে ব্যক্তি রাগ করে সে জাহান্নামের অতি নিকটে চলে যায়। আর যে ব্যক্তি তার রাগকে দমন করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার উপর থেকে আযাবকে দূর করবেন।
সুবহানাল্লাহ। এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যেহেতু আমাদের আলোচ্য বিষয় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ক্রোধ অর্থাৎ রাগের অপকারিতা, দুটি বিষয় ইনশাআল্লাহ আমি আবারও আমাদের গোলাম মোস্তফা মাদানী ভাই থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো, সাথে যাতে করে আমাদের দর্শক শ্রোতার সাথে কিছু আমরা ডিসকাস আমরা করতে পারি। এখানে দুটি শিক্ষণীয় বিষয় তিনি তুলে ধরেন। একটি হচ্ছে যে রাগ শয়তান থেকে, দেখুন যে এই যে শয়তান যখন কোনো ব্যক্তির রাগান্বিত হয়, যে এই যে রাগান্বিত হওয়া, রাগ করার মতো সে মন মানসিকতা তৈরি হওয়া, এই যে মেন্টালিটি তৈরি হয় একটু কথা বলার কারণে, কেউ আমাকে এমন কথা বলল, কথা হয়তো আমার পছন্দ হয়নি, এ কারণে আমি রাগ শুরু করলাম, কেউ কোনো একটি কাজ করছে ওই কাজটা আমার মনোপ্রত হয়নি তখন আমি রাগ করলাম, এই যে রাগ জিনিসটা আমাকে বুঝতে হবে যে আমি শয়তান থেকে বাঁচতে চাই কিন্তু রাগ করব, তাহলে হবে না। আমি শয়তান থেকে তখনই আমি বাঁচতে পারবো যখন শয়তান যে কাজটা অপছন্দ করে সেটাকে আমাকে অপছন্দ করতে হবে। তাহলে যে কাজটা ডাইরেক্ট শয়তান থেকে, আমরা শুনলাম যে রাগ জিনিসটা। এরপরে আরেকটি জিনিস, যে রাগী ব্যক্তি জাহান্নামের নিকটবর্তী। এখন আমার প্রত্যাশা, আমি নামাজ পড়ি কেন, আল্লাহ পাক খুশি হবে, আমি জান্নাতে যাব। আমি রোজা কেন রাখি, আমার আল্লাহ খুশি হবে, আমি জান্নাতে যাব। আমি তারাবি পড়ছি, আমি রমাদানুল মোবারকে দান সাদেকা যা কিছু আমি করছি, আমার উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহ খুশি হবে, আমি জান্নাতের নিকটবর্তী হব। কিন্তু এই পবিত্র রমাদানুল মোবারকে আল্লাহ পাকের পানা অনেকেই রাগান্বিত হয়ে এমনই শব্দ উচ্চারণ করে যে মানে অমুককে দিয়ে সে ইফতারি করবে, মানে তোমাকে দিয়ে আমি ইফতারি করব। এখন এই যে রাগ, আমি রোজা কেন রাখছি, আমি রমজানের ইবাদত কেন করছি, তাই দর্শক শ্রোতা আমাদেরকে যে রাগের অপকারিতার যে পয়েন্টের মধ্যে আমরা যে জিনিসটা আমরা শুনলাম যে শয়তান থেকে রাগ, এরপরে হচ্ছে রাগী ব্যক্তি জাহান্নামের নিকটবর্তী, এটাকে আমাদেরকে খতম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমাদেরকে তৌফিক দিক। কামরুল ইসলাম মাদিনী বায়ু সাথে রয়েছে। দর্শক শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখবো, আমরা যেহেতু বিষয়টাই হচ্ছে রাগকে নিয়ে, তা আসলে রাগ করা, রাগ আসা কি নিষেধ, যদি রাগ চলে আসে তাহলে করণীয় কি, আচ্ছা রাগের চিকিৎসা কীভাবে করতে হয়, রাগ এ যদি চলে আসে এর নিয়ন্ত্রণ করার ইসলামী যে তরিকাগুলো পদ্ধতি কী, কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে আমি আমার রাগকে খুব দ্রুত আমি, কেন রাগ তো আসবে, এটাকে আমি ঠান্ডা করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো, ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারবো, শিখতে পারবো। কিন্তু সাথে থাকতে হবে, প্রোগ্রামের সাথে আমরা থাকবো। কামরুল ইসলাম ভাই থেকে কিছু আলোচনা।
আলহামদুলিল্লাহ, বরকতময় মুহূর্ত অনুষ্ঠানের মধ্যে আজকে যে বিষয় নেওয়া হয়েছে ক্রোধের অপকারিতা সম্পর্কে, এটা এমন একটি আগুন এই রাগ, যে কখনো নিজের ফ্যামিলি, কখনো নিজের আত্মীয়, কখনো নিজের পরম্পর বন্ধু সম্পর্ক নষ্ট করে দেয়,
যেখানে যে সেই জিনিসটাকে জ্বালিয়ে দেয়।
হ্যাঁ, সে এখানে গিয়ে জ্বালিয়ে দেয়।
জি,
এখন দর্শক শ্রোতা হয়তো ভাবতে পারে, আচ্ছা রাগ আসলেই বুঝি সব কিছু শেষ হয়ে যাবে, বরং এটা না, রাগটা হচ্ছে দুই প্রকারের। একটা রাগ হচ্ছে আপনাকে ইসলামের প্রতি অটল রাখবে, আপনি মুশরিকদের কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়িয়েছেন, আপনার রাগ আসা প্রয়োজন।
জি,
আপনি রাগ করতে হবে এমনভাবে যে শয়তান এই কাজটা পছন্দ করে, আমি ওই কাজটা করব না, এটার প্রতি রাগ দেখাতে হবে। আর কোন রাগটা করা যাবে না, ওই রাগের ব্যাপারে যে রাগের সংজ্ঞা বলেন প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাঈমী রহমতুল্লাহ আলাই, তিনি বলেন রাগ নফসের ওই উত্তেজনার নাম যা অন্যদের থেকে প্রতিষেধ নেওয়া অথবা সম্পর্ক ছিন্ন করার জন্য উৎসাহ যোগায়। অর্থাৎ আমার ভিতরে এমন রাগ আসলো যেটা আমাকে গুনাহের দিকে নিয়ে যায়, আমার প্রতি এমন রাগ আসলো যে রাগটা আমার সম্পর্ককে ছিন্ন করে দেয়,
প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা তৈরি করে
তৈরি হয়, ওই রাগটা আসা যাবে না। আমার রাগ আসলো আমি আমার ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, ছোট্ট একটি কারণ নিয়ে আমি আমার আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলাম, সে আমাকে ওখানে অনুষ্ঠানে ডাকলেও আমি যাচ্ছি না রাগ দেখিয়ে,
রাগের কারণে
আমার মা আমার সাথে কোনো একটা কথা বললো, রাগের কারণে বাসা থেকে আমি বের হয়ে গিয়েছি, আমার স্ত্রীর সাথে কোনো বিষয় মন মালিন্য হলো, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দূরে চলে গিয়েছি, এই রাগ যেটা যেটা আমার গুনাহের প্রতি নিয়ে যাচ্ছে, ওই রাগটাই করা যাবে না। আর আমরা হাদিসে পাকে শুনেছি এই রাগটা শয়তানের পক্ষ থেকে আসে, আর এই রাগটার যদি আমরা দেখি, শয়তান বলে যে আপনি শুরুতে তামজিহুল গাফিলিনের যে ঘটনাটা বলেছেন, ওই আবিদকে এটা বলেছিল যে রাগ যদি কোনো ব্যক্তির ভিতরে চলে আসে,
জি,
আর ওই ব্যক্তি যদি এমন আল্লাহর ওলিও হয়ে যায় যে দোয়া করলে মৃত জীবিত হয়ে যায়,
মুস্তাজাবুদ দাওয়া,
যদি ওইরকম দাওয়া লুকো হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকেও কি বাচ্চা যেরকম বল হাতি নিয়ে খেলা করে, আমি তাকে ওমনভাবে খেলা করতে পারবো, তার প্রতি আমি নিরাশ হই না, অর্থাৎ তাকে আমি ধ্বংস করতে পারবো।
দেখেন যে এই যদি আসলে বিষয়গুলো বোঝার বিষয়, একটা হচ্ছে আমি আলোচনা হলো আমি শুনলাম, কিন্তু আমি কতটুকু বুঝলাম, যদি কোনো ব্যক্তি রাগী বলে যে শয়তান বলে যদি সে রাগী ব্যক্তি যদি মুস্তাজাব দাওয়া হয়ে যায়, অর্থাৎ ওই ব্যক্তি যে হাত উঠালে তার দোয়া কবুল, কিন্তু আমি তার ব্যবহারে নৈরাশ না, কেন সে রাগী, তার মুখ থেকে এমন কোনো শব্দ সে চয়ন করবে রাগের কারণে, তার আখেরাত কী হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে আপনার আমি খুব নামাজি, আমি খুব পরহেজগার, অর্থাৎ আমি কোরআন তেলাওয়াত করি, আমি অনেক ইবাদতের সাথে আমি থাকি, এটা কিন্তু শয়তান তাকে কিন্তু ভয় করে না। যদি সে রাগী হয় তাহলে নামাজের সাথে সাথে রাগকে কন্ট্রোল করতে হবে, রোজার সাথে সাথে রাগকে কন্ট্রোল করতে হবে, ইবাদতের সাথে সাথে যে আমি তো ইবাদত করছি ঠিক, কিন্তু শয়তান যে জিনিসের মাধ্যমে মানুষকে লাঞ্ছিত করে, মানুষের ইমানকে, মানুষের আখিরাতকে নষ্ট করে, সেটার সাথে আমি আছি কিনা। মোস্তফা ভাই থেকে কিছু শুনছিলাম, আবার সেখান থেকে কিছু আলোচনা শুনব।
জি আলহামদুলিল্লাহ, আরেকটি হাদিসে কারিমের মধ্যে আসছে, রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে রাগ মানুষের ইমানকে এমনভাবে ধ্বংস করে দেয় যেভাবে একটি তিক্ত ফল মধুকে নষ্ট করে দেয়।
আল্লাহ 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 আল্লাহ।
এখন এই রাগের অপকারিতা থেকে বাঁচা আমাদের তখনই সম্ভব হবে যদি আমরা রাগ দমন করার ব্যাপারে ফজিলত সম্পর্কে জানতে পারি, আর কোরআনুল কারিমে এই ব্যাপারে কি নির্দেশ দিয়েছেন যদি আমরা সেই ব্যাপারে জানতে পারি, তাহলে আমাদের রাগ না করার মন মানসিকতা সৃষ্টি হবে
ইনশাআল্লাহ।
তো কোরআনুল কারিমে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে আলোকে একটি খুবই প্রসিদ্ধ ঘটনা তাফসীরের মধ্যে আসছে যে হযরতে সাইয়েদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলাইহি একটি ঘর ভাড়া নিলেন। উক্ত ঘরের পাশে সংযুক্ত একজন ইহুদির ঘর ছিল, আর ওই ইহুদি হিংসার বশবর্তী হয়ে তার নালার ময়লাগুলো, নাপাক পানি এবং ময়লা তার আঙ্গিনার মধ্যে, মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলার আঙ্গিনার মধ্যে নিক্ষেপ করত, কিন্তু তিনি নিশ্চুপ থাকতেন। পরিশেষে একদিন সেই নিজেই এসে আরজ করল, জনাব, আমার নালা দিয়ে আসা নাপাকির কারণে আপনার তো কোনো অভিযোগ নেই? তিনি অত্যন্ত নম্রভাবে বললেন, নালা থেকে যে ময়লা আবর্জনা আসে তা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি। ইহুদি বলল, আপনার এত কষ্ট হওয়ার পরেও আমার প্রতি আপনার রাগ আসে না? তিনি বললেন, রাগ তো আসে, তবে আমি তা দমন করে ফেলি, কেননা পবিত্র কোরআনের চতুর্থ পারা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। চমৎকারের অনুবাদ, খুবই সুন্দর, যে রাগ দমনকারীগণ এবং মানুষকে ক্ষমাকারীগণ এবং সৎ লোক আল্লাহর মাহবুব বা প্রিয়। তো মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলার এত সুন্দর এই আচরণ এবং ধৈর্য এবং সবরের ফলে ওই ইহুদি যখন ওনার কাছে আসলেন, তিনি যখন এই কোরআনুল কারিমের আয়াতের ব্যাপারে বললেন যে আমার রাগ তো আসে কিন্তু এটা আমি দমন করি কেন, তখন আয়াতে কারিমা পাঠ করলেন। এরপরে ইহুদি এই মুসলমানদের এই কোরআনুল কারিমের এই আয়াতের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, এই আয়াতে একটি আয়াতের মধ্যেই ফজিলত বলেছেন, এটা শুনে ওই ইহুদি সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন।
হ্যাঁ আল্লাহ। দেখুন আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, যে যখন এই যে চরিত্র যে আখলাক, এই আয়াতে মোবারকায় আল্লাহ পাকের প্রিয় বান্দার গুণ বলা হয়েছে,
আল্লাহ
দুটি গুণ বলা হয়েছে, যে রাগ হজমকারী, মানুষকে ক্ষমাকারী। যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা ব্যক্তিবর্গ যারা, তারা রাগকে হজম করবে এবং মানুষকে কি করবে, ক্ষমা করবে। এই ব্যাপারে ইনশাআল্লাহ কিছু কল নেব। এরপরে একটি চমৎকার, আল্লাহর প্রিয় বান্দাগণ রাগকে কীভাবে, মালিক বিন দিনারটা তো শুনলাম, আরেকটি চমৎকার ঘটনা আমরা শুনব। এই আল্লাহ পাকের নেক বান্দা আসলে তাদের মধ্যে এই গুণ আছে কি না তা আমরা ইনশাল্লাহ শুনবো। কল চালিয়ে দিন।
লালখাটি থেকে মাদানি চ্যানেল আমার খুব ভালো লাগছে, দোয়া করেন আমি যেন একদম কোরআনে হাতে ধরতে পারি।
মাশাআল্লাহ, আল্লাহ পাক যে কল করেছে তার ইচ্ছা এবং তার মা বাবার আশাকে আল্লাহ তাআলা পূরণ করুক, কত বড় উত্তম নিয়ত। তাও আবার আপনার কি বলে, কোরআন নাজিলের মাস, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে, আমরা যারাই রয়েছে, যারা মাদানী চ্যানেল দেখতে পাচ্ছে, অসংখ্য মা বাবা রয়েছে, অনেকে অনেক স্বপ্ন দেখে, আল্লাহ তাআলা প্রত্যেক মা বাবাকে এতটুকু স্বপ্ন দেখার তৌফিক দিক, যে কমপক্ষে একজন সন্তান কি হলো যাতে হাফেজে কোরআন, যাতে করে আমরা আল্লাহ পাকের যাতে বানিয়ে দেয়, দোয়া করবো এবং আল্লাহর কাছে আমরা আশা করবো আল্লাহ পাক কবুল করে। জি, নেক্সট কল।
আমি দিনাজপুর জেলা বীরগঞ্জ থানা থেকে বলতেছি। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, ভালো লাগে, নিয়ম মতো দেখি। এটা আমার স্ত্রী সবসময় দেখে চ্যানেলটা, তা আমরা যেন দোয়া করেন আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। আমরা দোয়া রাখি আপনাদের জন্য
ইনশাল্লাহ। আমাদের তো ইচ্ছা যে যতটুকু সম্ভব আমরা যাতে মাদানী চ্যানেল দেখি ইনশাল্লাহুল করিম। এর মাধ্যমে যে সকল বিষয়গুলোর আলোচনা মাদানী চ্যানেলে চলতে থাকে তা আল্লাহ পাকের দয়ায় ইলমে দিন শিখার একটা সুন্দর একটি ব্যবস্থা আমাদের এই মাদানী চ্যানেল। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ তারেক। আজকে অনুষ্ঠান খুব ভালো লাগতেছে, শুকরিয়া মাদানী চ্যানেলের আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। হুজুর আপনারা আমার জন্য দোয়া করবেন
ইনশাআল্লাহ করিম। শুকরিয়া দর্শক শ্রোতার পক্ষ থেকে কল, যারাই আমাদেরকে কল করেছেন, যারাই কল করে থাকেন মাদানী চ্যানেলকে কলের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের অভিমতগুলো আপনারা দিয়ে থাকেন, আপনাদের সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আমাদের বরকতময় মুহূর্ত অনুষ্ঠানের আলোচ্য বিষয় চলমান, আর তা হচ্ছে ক্রোধের অপকারিতা। দুটি আমাদের আলোচনা থাকছে, যেটা আমি পূর্বে বললাম যে আল্লাহ পাকের নেক বান্দার মধ্যে, যেহেতু আল্লাহ পাক নেক বান্দার গুণ বয়ান করেছেন যে ক্রোধ হজম করা, মানুষকে ক্ষমা করা, এটা হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দাদের গুণ, তাদের সিফাত গুণ। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার বসিলায়, যার বদৌলতে, যার ত্যাগ ভারত এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ ইমানের দৌলত পেয়েছে, অমুসলিমদের পক্ষ থেকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কোনো একজন ব্যক্তিকে পিছনে লাগিয়ে দিলে, সে অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু কোনো প্রকার ক্ষতি করতে পারছে না। অনেক দূর যাওয়ার পর আল্লাহ পাকের বলি খাজা মনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা গেলে তার গায়ের মধ্যে হাত রাখলেন এবং বললেন যে বাবা, বেটা, তুমি যে কাজ করার ইচ্ছায় তুমি এসেছ, তুমি তোমার কাজটা সেরে নাও। এটা বলার সাথে সাথে ওই ব্যক্তি যিনি হামলা করার জন্য পিছনে পিছনে ছিল ভয় পেয়ে গেল, বলে হুজুর আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। এরকম হয়, মাযাল্লাহ, অনেকে কিছু অর্থের লোভে, টাকার লোভে কেউ কাউকে লাগিয়ে দেয়, যাতে করে কাউকে ক্ষতি করে দেয়, মেরে দেয়। আল্লাহ পাক তাদেরকে রমাদানুল মোবারক রসিল আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। তখন দেখেন এই মুহূর্তে যদি আমি হতাম, আমরা হতাম, তাহলে আমাদের আচরণ কেমন হতো? কিন্তু আল্লাহর ওলি যখন কেউ হয়ে যায় তাদের আচরণ কেমন? খাজা মরিউদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা গিলির কাছে তিনি রাগান্বিত হলেন না, এবং সে ক্ষমা ছিলেন। খাজা মরিউদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা গিলি তাকে কোনো মুহূর্ত দেরি না করে, সেকেন্ড লাগেনি, তাকে কী করলেন? ক্ষমা করে দিলেন। দেখেন, না রাগান্বিত হলেন, এই একটা গুণ, এবং ক্ষমা করলেন। আচ্ছা, এর বদলতে কী হলো? এক কিতাবের মধ্যে পাওয়া যায় সে তওবা করেছে, অন্য জায়গায় পাওয়া যায় সে অমুসলিম ছিল, সে ইমান এনেছে। দেখেন, সে শুধু এতটুকু নয়, দোয়া চেয়েছে। খাজা মরিউদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা গেলেই দোয়া দিয়েছে, আর দোয়া এমন দোয়া প্রদান করলেন, সে তার জীবদ্দশায় 56 বার সে বাইতুল্লাহ শরীফের কি করেছে, হজ করেছে তার জীবন। দেখেন এই যে আপনার, আচ্ছা, এখানে আমাদের জন্য একটা শিক্ষণীয়, সেটি হচ্ছে যদি খাজা মরিউদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা গেলে তখন রাগান্বিত হতেন, প্রতিশোধ গ্রহণ করতেন, তাকে বিচারকের হাতে উঠিয়ে দিতেন, তাহলে হয়তো এই লোকের ইমান, তার সংশোধন হওয়া, এবং সে এক পর্যায়ে ইবাদত করে আল্লাহর নেক বান্দা হওয়া, এটা কিন্তু তার নসিবে হতো না। আমাদের করণীয় কি, আমাদেরকে শিখিয়েছেন মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমাদের করণীয় কি, আমাদেরকে শিখিয়েছেন খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমরা ইনশাআল্লাহ আরও আলোচনা শুনব। আলোচনাতে যাওয়ার আগে আমি চাচ্ছি যে আমাদের ছোট্ট একটা ভিডিও প্যাকেজ যার মাধ্যমে আমরা কিছু শিখার জানার আমাদের সৌভাগ্য হয়, আসুন আমরা সেই ভিডিওর দিকে যাব। জি চালিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ তাআলা সূরাতুন নিসার আয়াত নম্বর 29 এর মধ্যে ইরশাদ করেন, হে ইমানদারগণ, পরস্পরের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু এ যে কোনো ব্যবসা তোমাদের পারস্পরিক রেজামন্দিতে হয় এবং নিজেদের প্রাণগুলোকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াবান। এর তাফসিরের মধ্যে এসেছে, চুরি, অবিশ্বস্ততা, ক্রোধ, জুয়া, সুদ, যত হারাম পন্থায় রয়েছে সবই অন্যায়, সবই নিষিদ্ধ, আর তা তোমাদের জন্য হালাল এমন সব অবলম্বন করে যেগুলো দুনিয়া ও আখিরাতে ধ্বংসের কারণ হয়, এতে মুসলমানদেরকে হত্যা করার বিষয়ও অন্তর্ভুক্ত হয়েছে। বস্তুত মুমিনকে হত্যা করা খোদ নিজেকেই হত্যা করা সামিল, কেননা সমস্ত মুমিন একই প্রাণের মতো। এ থেকে মাসআলা বর্ণনা করা হচ্ছে, এ আয়াত থেকে আত্মহত্যা হারাম হওয়া প্রমাণিত হয় এবং রিপুর অনুসরণ করে হারামে লিপ্ত হওয়াও নিজে নিজেকে ধ্বংস করার নামান্তর মাত্র। এখানে যে কয়েকটি বিষয়কে হাইলাইট করা হয়েছে, বিশেষ করে সুদের ব্যাপারে, অন্যের সম্পদ গ্রাস করার ব্যাপারে এবং আত্মহত্যা নামক হারামের ব্যাপারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে হেফাজত করুক। এবং এখানে যে বিষয়টি বয়ান করা হয়েছে যে ব্যবসা নামক হালাল বস্তুকে গ্রহণ করার ব্যাপারে, আল্লাহ তাআলা আমাদেরকে এটা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন।
অনেকে এমনও সমাজে রয়েছে যে যারা আত্মহত্যা যারা করেছে, এদের অনেকের ঘটনা এমনও রয়েছে যারা রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কোনো একটা ইস্যুকে সাথে যখন সেই বিষয়টাকে কন্ট্রোল করতে পারছে না, খুবই রাগান্বিত হয়ে অনেকে আল্লাহ পাকের পানা মায়াদ আল্লাহ সে আত্মহত্যা করেছে, এমন ঘটনাও আছে।
স্বামী স্ত্রীকে কিছু বলেছে, রাগের বশত সে সুইসাইড করে ফেলেছে।
জি,
বাবা সন্তানকে কিছু বলছে, সন্তান রাগে ঘর থেকে বের হয়ে কোথাও চলে গিয়েছে, সে খুঁজে পাচ্ছে না।
শুধু এতটুকু আমি আপনার সাথে অ্যাড করি, প্রবাস থেকে তাদের ফোনে কথা কাটাকাটি হলো, উভয়ের সাথে স্বামী স্ত্রী তাদের কথা হতেই পারে।
জি,
একটু উত্তেজিত হলো, হয়তো স্বামীর পক্ষ থেকে এমন কোনো কথা আসলো যেটা একটু আঘাতজনিত, এরপরে সে ভিডিওতে এসে আত্মহত্যা করছে।
আস্তাগফিরুল্লাহ। তো আমি এই কথাটার সাথে একটা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কথা আমি অ্যাড করব। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, রাগের চিকিৎসার জন্য কষ্ট পরিশ্রম করা ও ধৈর্য ধারণ করা ফরজ, কেননা অধিকাংশ লোক এই রাগের কারণে জাহান্নামে যাবে।
আল্লাহ।
এবং হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, হে মানব, রাগের বশবর্তিত হয়ে তোমরা যেভাবে উত্তেজিত হও, তোমাদের এই উত্তেজনা তোমাদেরকে যাতে জাহান্নামে না পৌঁছে দেয়। এই যে আমার স্বামীর সাথে একটা কথা কাটাকাটি হলো, আমি এটা নিয়ে আত্মহত্যা করে ফেললাম, এই যে আমি আত্মহত্যা করলাম, আমার ঠিকানা আমি কোথায় বানিয়ে নিয়েছি, জাহান্নাম বানিয়ে নিয়ে নিয়েছি, আমার শাশুড়ি আমাকে কিছু বলছে, আমি রাগ করে সংসার ফিরে চলে যাচ্ছি, আমি চিন্তা করছি না আমার ছেলে সন্তানের কথা, স্বামীর কথা। আবার সেম আমার পুত্রবধূ কিছু বলেছে, শাশুড়ি রাগ করে খাবার দাবার বন্ধ করে দিচ্ছে, রাগ করে একজনের সাথে একজন হিংসা বিদ্বেষ চলে এসেছে, দেখা যাচ্ছে ছেলের কাছে তার বিরুদ্ধে কথাবার্তা বলা, সে একটা খাবার বানালেও তার নামে দুর্নাম করা। এই যে রাগ এমন একটা বিষয়, আমরা আলোচনা গত কয়েকদিন আগেও করেছিলাম, মিথ্যা সমস্ত গুনাহের মূল।
জি,
আপনি যদি দেখেন ওই গুনাহেরও একটি কারণ হচ্ছে রাগ,
রাগ
মানে ওই মূলেরও একজন মূল আছে, সেটা হচ্ছে রাগ। অর্থাৎ এই রাগটা যদি কারোর ভিতরে চলে আসে, তার মাধ্যমে মিথ্যাও চলে আসবে, তার ভিতরে হিংসাও আসবে, তার ভিতরে অহংকারও চলে আসবে। আর এই রাগটা সর্বপ্রকার যার ভিতরে বেশি আসে, সেটা হচ্ছে যে নিজেকে নিজে একটু বড় মনে করে, নিজের যে আমিত্ব ভূতটা, আচ্ছা আমি হচ্ছে সভাপতি, সে আমার সাথে এসে বসেছে বা আমার সাথে এভাবে কথা বলেছে, রাগ। আমি হচ্ছে ঘরের বড় কর্তা, সে আমার জন্য আগে আমাকে খাবারটা দেয় নাই, এটা নিয়ে রাগ। একসাথে বাসায় অনুষ্ঠান হচ্ছে, দাওয়াত কেন আমার বাসায় আগে দেওয়া হয় নাই, এই জন্য রাগ করে অনুষ্ঠানে যাবে না, এই জন্য রাগ করে তার সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়া হবে। তো এই যে নিজেকে বড় মনে করা, এই জিনিসটা মনে করে দেখা যাচ্ছে এই রাগের মতো গুনাহ করে ফেলে, ওই গুনাহ যেটা তাকে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে, সম্পর্ক নষ্ট করছে, গুনাহের দিকে ধাবিত করছে। আচ্ছা, এখন আমার সন্তানকে কেউ কিছু বলেছে, আমি দেখে নিব তার সন্তানকে সে কীভাবে চলে, আমি দেখে নিব সে কীভাবে রোজগার করে। পৃথিবীর প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমরা আমাদের বরত্বকে, আমিত্বকে নিয়ে আসি রাগের মাধ্যমে কনভার্ট করে, যে আমি তাকে দেখে নিব। আমি দেখি হিংসাটা নিয়ে আসে, যে সে ভালো ইনকাম করছে, তার ভিতরে এখন হিংসা চলে আসছে, রাগ চলে আসছে, কীভাবে তার দুঃখ তাকে ফালানো যায়, তার প্রতি আমার রাগ। সে কষ্টে পতিত হলে আমার ভিতরে এখন আনন্দ অনুভূতি হচ্ছে, যে ভালো হয়েছে সে কষ্টের মধ্যে পড়েছে, তার ঘরে আগুন লেগেছে বা যে কোনো একটি ধরনের ক্ষতি হয়েছে, ওই রাগকারী যে ব্যক্তি তার ভিতরে এখন শান্তি অনুভব হয়। কেন? তার এই রাগ ভিতরে পুষে থাকার কারণে। এই জন্য বলা হচ্ছে রাগ এমন একটা আগুন যা বিতর্ককে জ্বালিয়ে দেয়, হিংসাকে আরও প্রজ্বলিত করে। আর হিংসা যার ভিতরে আসে, হাদিসে আছে, যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয় তার আমনকে হিংসা এইভাবে জ্বালিয়ে দেয়। আর হিংসা কোথেকে আসে? ওই রাগের মাধ্যমে আসে। তো আমরা যেন সেই রাগকে কন্ট্রোল করতে পারি, সর্ববিষয়ে যেন রাগ থেকে দূরে থাকতে পারি, সেই ব্যবস্থা আমাদেরকে করা উচিত।
আমাদেরকে বিশেষ করে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে রাগকে কন্ট্রোলের ব্যাপারে, যে অর্থাৎ রাগের অবস্থায় যে ধৈর্য ধারণ করার, সবর করার ব্যাপারে যে বিষয়টা তাগিদ দেওয়া হয়েছে, যেটাকে বলা হয়েছে যে মানে তাকে রাগ যত করে সে নিয়ন্ত্রণ করতে পারে, রাগের বিষয়গুলো ভালোভাবে সে বুঝতে পারে যে আসলে রাগ জিনিসটা কী। রাগ আসা তো অপরাধ না, কিন্তু যখন এই রাগে এসে রাগ যখন তার উপরে বশ করেন, বশ করার পরে দেখতে হবে যে এর মাধ্যমে অপরাধজনিত কাজ হচ্ছে কি না, সম্পর্ক ছিন্ন হচ্ছে কি না, কাউকে কারোর প্রতি আঘাত করা, সম্পর্ক ছিন্ন করা, কাউকে বঞ্চিত করা, কেউ অমুকের প্রতি আমার রাগ, এই এখন সেই জিনিসটা, যে জিনিসটা সে পাওয়ার কথা ছিল, অধিকার ছিল, আমি তাকে রাগের কারণে আমি তাকে অধিকার থেকে বঞ্চিত করে দিলাম, স্ত্রীকে বঞ্চিত করে দিলাম, ছেলেকে বঞ্চিত করে দিলাম, মায়াদাল্লাহ ভাইয়ের প্রতি রাগ আসলো, এখন ভাইকে দেওয়া যে বিষয়টা, যে বঞ্চিত মানে অনেকের এই যে বঞ্চিত করার যে বিষয়টি, মানে একে অপরকে যে বঞ্চিত করা, এটা কিন্তু আপনার রাগের কারণে আপনার বঞ্চিত করা, নেয়ামত থেকে বঞ্চিত, বিভিন্ন বিষয় থেকে। এক প্রকার রাগ এটা এমন একটি কাজ যেটা অসংখ্য গুনাহকে জন্ম দেয়, মানে সে একা না, এর রাগ যদি কেউ কন্ট্রোল করতে না পারে, আল্লাহ পাকের পানা, সেই একাধিক গুনাহের মধ্যে, একটা গুনাহ নয়, সে একাধিক অসংখ্য গুনাহের মধ্যে সে কী হতে পারে, সে জড়িত হতে পারে। তাই আমাদেরকে যেহেতু বিষয়টি একটা ফরজিয়তের সাথে, ফরজের সাথে সম্পর্ক, তাহলে আমাদেরকে এই সম্পর্কে আমাদেরকে এলেম অর্জন করা আমাদের অত্যন্ত জরুরি, যে যদি রাগ আসে তখন আমি কী করব। হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী আমরা পড়তে পারি, সাহাবা ইকরামের জীবনী আমরা পড়তে পারি, এই যে আউলিয়া ইকরামের জীবনী থেকে আমরা কিছু আমরা শুনলাম, এমন এমন ঘটনা রয়েছে আল্লাহু আকবার, যে আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন যে এমন বিষয়গুলোতে তারা রাগকে কন্ট্রোল করতেন। হযরতে কায়েস রাহমাতুল্লাহ তাআলা জানলা বলেছিলেন, ওনার বাচ্চা শুধু ওনার খাদিমের একটা ভুলের কারণে তার আগুনের যে পাত্র, ওই পাত্র ওনার সন্তানের গায়ে পড়ল, আর পড়ার কারণে ওই আল্লাহ পাকের নেক বান্দা ওনার সন্তান তার ইন্তেকালও হয়ে গেল। দেখুন, তিনি কি প্রতিশোধ নিয়েছে? না, কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি ওই মুহূর্তে প্রতিশোধ তো গ্রহণ করেননি, বরং কিতাবের মধ্যে এসেছে ওই গোলামকে তিনি কী করলেন, আজাদ করে দিলেন, মানে তার মুক্ত করে দিলেন।
খুবই চমৎকার
জি,
সবর ধৈর্য, তারা খুবই ধৈর্যশীল হয়। আর এটার আলোকে আমরা আরও কিছু হাদিসে কারিমও ইনশাল্লাহ শুনলে আশা করি যে আমাদের মাঝে রাগ দমন করার একটা মন মানসিকতা সৃষ্টি হবে। মাজমাউজ জাওয়াইদ এর অষ্টম খণ্ড 1299 নং হাদিসের মধ্যে আসছে, হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের নির্দেশ দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ।
জি,
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ইরশাদ করলেন, লা তাগদব ওয়ালাকাল জান্নাহ, রাগ করিও না তবে তোমার জন্য জান্নাত রয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এটা কি চমৎকার হাদিসে কারিম! আমাদের এটা থেকে উৎসাহ পেয়ে আমাদের রাগকে দমন করাটা মন মানসিকতা সৃষ্টি হতে পারে। আর পাশাপাশি বুখারী শরীফের মধ্যে 6114 নম্বর হাদিসের মধ্যে আরেকটা হাদিসে কারিম আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, লাইসাস শাদীদু বিসুরআতি ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে যে বীর অপরকে কুস্তিতে পরাজিত করে সে শক্তিশালী নয়, বরং শক্তিশালী হচ্ছে সেই যে রাগের সময় নিজের রাগকে দমন করে রাখে।
আল্লাহ।
একটি হাদিস, এরপর কানজুল উম্মা তৃতীয় খণ্ড এর মধ্যে একটা হাদিস শরীফ আসছে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাগকে প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও দমন করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই ব্যক্তির অন্তরকে নিজের সন্তুষ্টি দ্বারা পরিপূর্ণ করে দেবেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
খুবই চমৎকার আমরা তিনটে হাদিসে কারিমা শুনলাম। যদি আমরা এই হাদিসে কারিম একটু উপলব্ধি করি, এই হাদিস যদি নিয়ে আমরা একটু গবেষণা করি, অধ্যয়ন করি, তাহলে হতে পারে আমাদের রাগ যে অপকারিতা সাইডগুলো আছে বা রাগের যে ক্ষতিকর সাইডগুলো রয়েছে এগুলো থেকে বাঁচার আমাদের মন মানসিকতা সৃষ্টি হবে। এবং জি,
আপনার জান্নাত কে না চায়? আপনি যে প্রথমে বললেন যে হাদিসে মোবারকা যখন সাহাবী রসুল এক হাদিসে আবু দাউদের এক রেওয়ায়েতের মধ্যে আসছে, এসে বললেন যে আমাকে নসিহত করুন, বলে রাগ করিও না।
জি জি।
আবার বললেন যে নসিহত করুন, বললেন যে রাগ করিও না। তৃতীয়বার যখন বললেন যে নসিহত করুন, তো বললেন যে রাগ করিও না তোমার জন্য জান্নাত। দেখে, আচ্ছা, এই যে এ ধরনের যে হাদিসে মোবারকা যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কতটুকু গুরুত্বর সাথে প্রথম জিজ্ঞাসা করলেন, তাও বললেন যে রাগ করিও না, আবার জিজ্ঞাসা করলেন তাও রাগ করিও না, আবার জিজ্ঞাসা করলেন রাগ করিও না, পাশাপাশি কি করলেন সুসংবাদ শুনিয়ে দিলেন।
সুবহানাল্লাহ।
দেখেন, আসলে হচ্ছে যে আমাদের আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদের লোভ ছিল আখেরাতের, আখেরাতের প্রতি লোভ, আল্লাহ পাকের রেজা জান্নাতের প্রতি লোভ ছিল, যে আমি এই কাজ করলে আমার রব খুশি হবে, এর বিনিময়ে আমি কী পাবো, আমি জান্নাতের নিয়ামত আমি পাবো। তো অনেকে বিশেষ করে তাদেরকে বলবো, যারা একটা তো হচ্ছে অনেকের হয়, খুব কম হয়, মাঝে মধ্যে হয়, কিন্তু কিছু মানুষ আছে যারা কথায় কথায় উত্তেজিত হয়ে যায়। মানে একজন আমাকে এভাবে বললেন যে আমার ঘরে যিনি আছে ওনার সাথে কথা বললে রাগ করে। কী করা যায় যে কথা বললে রাগ করে? এখন এই যে বিষয়টা, এটা সবাই না, কিছু থাকতে পারে, আলহামদুলিল্লাহ এমনও ফ্যামিলি আল্লাহ পাকের দয়া রয়েছেন যে যখন কোনো পক্ষ থেকে যদি কোনো কটাক্ষ শব্দ আসে, অনেক মা বোন আছে, অনেক মহিলা আছে, আল্লাহ পাক ধৈর্য সবরের নিয়ামত দিয়েছে, তারা চুপ থাকেন, আর জানেন যে আমি কিছুক্ষণ চুপ থাকবো আর যিনি রাগান্বিত হচ্ছে তার রাগ কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আর এখন বর্তমানে যখন আল্লাহ পাকের পানা মায়াদ আল্লাহ, যেটাকে শুরুতে আমাদের গোলাম মোস্তফা ভাই বললেন যে তালাক হয়ে যাওয়া, এই শব্দটা তো এত কমন। আচ্ছা, এখন তালাকের স্ত্রীও আপনার মেয়ের পক্ষ থেকে যেটা হয় ডিভোর্স যেটা হয়, এর সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। আর এর মূল যে কারণ, যে কারণটা খুঁজে পাওয়া যায়, সবচেয়ে কারণ, অনেক কারণ থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে রাগ। রাগান্বিত হয়ে যে আমি থাকবো না, আমি এ করব, আমি সে করব, এই ধরো এই যে বিষয়টা, দেখুন আমি মুসলমান, আমি মুসলমান, আমি ইসলাম আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, ইসলাম আমাকে সবরের তালিম আমাকে দিয়েছে, আমি ধৈর্য ধারণ করা, চুপ থাকা। গতকাল গত পর্বেও আমাদের আলোচ্য বিষয় ছিল যে যে চুপ রইল সে মুক্তি পেল। এই যে চুপ থাকা, তারপরে ধৈর্য ধারণ করা, যখন আমি চুপ থাকবো তো সেখানে একটা সমাধান হয়ে যাবে, যখন আমি ধৈর্য ধারণ করব তো সেখানেও একটা কী হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। রাগ আসলে রাগী ব্যক্তি যদি কিছু সময়, বেশি না অল্প টাইম, যদি সে যদি একটু নীরব থাকে, একটু নীরব থাকে, কেন এই কয়েক সেকেন্ড এক দেড় মিনিটই কিন্তু ঘটনা ঘটে যায়, আর সেই সময়টাই যদি একটু কন্ট্রোল করা যায়, হ্যাঁ আপনি আঘাত পেয়েছেন, কেউ আপনাকে আঘাত করেছে, কেউ আপনাকে উত্তেজিত করেছে, কেউ আপনার ক্ষতি করেছে, কেউ আপনার পরিবারকে নিয়ে সমালোচনা করেছে, তাই তো আপনার শরীরে রাগ, তাই তো আপনি রাগ শরীরে চলে এসেছে, তো কিছু না করে, কিছু না বলে আমরা আমাদের রাগকে ওই মুহূর্তে যদি আমরা দমন করি, কীভাবে দমন করব, তো সেটা তো জানার দরকার।
যেটা আমি বলতে চাচ্ছিলাম দর্শক শ্রোতাকে উদ্দেশ্য করে, যে আমাদের রাগের যে বিষয়টা আছে, মানুষ যখন রাগান্বিত হয় তৎক্ষণাৎ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর এই সিদ্ধান্তটা নেওয়ার মধ্যে অধিকাংশ সময় মানুষ ভুল করে ফেলে। তো মানুষকে একটু অপেক্ষা করা উচিত, এরপরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত,
মানে সিদ্ধান্ত নিয়ে নেয় যে তোমার সাথে আর কথা বলবো না।
জি, এখন একবারে খুব রিসেন্টলি সাথে সাথে যদি অ্যাকশন নিয়ে ফেলে তাহলে এটার ফলাফলটা ভালো আশা করা যায় না,
আশা করা যায় না।
আর কোনো ব্যক্তি যদি এরকম রাগ চলে আসে, সে যদি চায় যে আমি রাগ দমন করব, এর জন্য আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া কিছু আমল দিয়েছেন। যে ব্যক্তি রাগ চলে আসে অধিক, অনেক সময় রাগান্বিত হয়ে যায়, এমনিতে রেগে যায়, তো তার উচিত প্রত্যেক নামাজের পর 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবে, আর সে যখন খাবার খাবে তখন খাবারের মধ্যে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খাবার বা পানি পান করবে, এর দ্বারা ওই ব্যক্তির রাগ কন্ট্রোলে চলে আসবে। এটা রয়েছে। এরপর সে চলাফেরা করার সময় ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এই অজিফাটি পাঠ করতে পারে, পাশাপাশি ইয়া আর রহমান রহিমিন অধিকারে পাঠ করবে। এরপর যদি তখন কোনো অবস্থায় তার যদি রাগ চলে আসে তখন সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করে নিতে পারে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করে নিতে পারে, সে নিশ্চুপ হয়ে যেতে পারে, অথবা যদি সে দাঁড়ানো থাকে বসে যেতে পারে, যদি সে হঠাৎ করে গরম হয়, রাগান্বিত হয়ে যায় তখন সে অজু করে নেয়।
জি,
এই প্রত্যেকটা বিষয়ে হাদিসে কারিমার আলোকে আসছে, ইহিয়াল উলুমের মধ্যে আমলগুলো আসছে, যে আউযু বিল্লাহর যে আমলটা, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নিশ্চুপ থাকা, অজু করে নেওয়া, যদি অজু না থাকে অজু করে নেওয়া, যদি দাঁড়ানো থাকে তাহলে বসে যায়, যদি বসে যায় তাহলে একটু শুয়ে যাওয়া, তো এই কিছু পন্থা যদি অবলম্বন করে তাহলে এই ব্যক্তি সহজে রাগ থেকে মুক্তি পাবে বা রাগকে কন্ট্রোলে রাখতে পারবে।
মাশাআল্লাহ, আমরা খুবই চমৎকার, অনেকেরই জানার ইচ্ছা যে আসলে আমি তো রাগী, আমি চেষ্টা করি, আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারছি না। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামের বদৌলতে আলহামদুলিল্লাহ যে কয়েকটি বিষয় আমরা শুনলাম, ওযু করা, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা, সিজদা করা, সিজদার ব্যাপারে এসেছে যে সিজদা করে নেওয়া, জমিনে মাটি যদি সম্ভব হয় শুধু খালি মাটিতে, একেবারে মাটিতে সিজদা করা এবং ভাবতে থাকা যে আমি একজন নগণ্য মানুষ, একজন মাটি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি কেন অহংকার করছি, এই ধরনের কল্পনা করা। পাশাপাশি আমি দর্শক শ্রোতাকে দাওয়াত দেব, আসলে ইসলামের আপনার মুহলিকাত যে বিষয়, মুহলিকাতের শিক্ষাও কিন্তু ফরজ। এর মধ্যে একটা হচ্ছে রাগ, যেমন হিংসার ব্যাপারে এলেম অর্জন করা, অহংকার থেকে বাঁচা, তারপরে আপনার অভিশাপ দেওয়া, এই ধরনের যে সকল গীবত করা, এই যতগুলা যে মুহলিকাত রয়েছে এর মধ্যে একটি হচ্ছে রাগ। তো এখন আমি একজন মুসলমান হিসাবে এই মুহলিকাত থেকে, এর খারাপি থেকে বাঁচার জন্য তো আমাকে জ্ঞান অর্জন করা উচিত। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলিয়া খুব চমৎকার একটি পুস্তিকা, যার নাম হচ্ছে রাগের চিকিৎসা। আমরা কিন্তু আমাদের চিকিৎসার জন্য আমরা ডক্টরদের কাছে বিভিন্ন যেটা আমাদের শারীরিক যে ট্রিটমেন্ট এর কিন্তু আমরা সচেতন যে আমাকে চিকিৎসা করানো উচিত। হ্যাঁ, ইসলামী মানা নেই, উচিত করা দরকার, স্বাস্থ্য সচেতন এটা একটা কিন্তু একটা দায়িত্ব, নিজের কর্তব্য। কিন্তু আমার যে গুনাহের যে রোগ, ওই গুনাহের রোগের শিফা এর জন্য কি চিকিৎসার প্রয়োজন নেই? চিকিৎসা কখন হবে? যখন সেই সম্পর্কে ইসলাম যে শিক্ষা তালিম দিয়েছে তা আমি জানবো, আমি শিখবো তখন। তাই আমি দর্শক শ্রোতাকে বলবো যে আমি বলবো যে এই বিষয়ে এত ছোট্ট চমৎকার পুস্তিকা আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আপনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা যেটা দিয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবাতুল মদিনা এর থেকে আমরা অবশ্যই আমরা সংগ্রহ করব। আর পাশাপাশি এখন যেহেতু ডিজিটাল যুগ, দাওয়াত ইসলামী ওয়েবসাইট www.dawatislami.net এখান থেকেও আপনি খুব সহজে পেয়ে যাবেন, বাংলা ভাষায় পেয়ে যাবেন ইসলামিক ই বুক লাইব্রেরি দাওয়াত ইসলামী, সেখান থেকেও আপনি সংগ্রহ করতে পারেন। আশাবাদী আমরা ইনশাআল্লাহুল করিম সংগ্রহ করব, একটু পড়ব, পড়ে এবং নিজেকে নিজে আমি কী করি একটু প্রশ্ন করব যে আসলে আমি যা করছি এটা আমার উচিত হচ্ছে কি না, আমার যে রাগ চলে আসা বিভিন্ন ক্ষেত্রে এর জন্য হয়তো ওলামা ইকরাম বলেন যে কিছু বিষয় আছে যেটা খুব সহজেই কিন্তু কন্ট্রোল করা সম্ভব না, এর দীর্ঘ মেহনত, দীর্ঘ কষ্ট করতে হয়, এর মধ্যে একটা হচ্ছে রাগ, এর জন্য নিজেকে অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে কষ্ট করে কেন করব, আখেরাতের জন্য কেন করব, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য। সময়ও কম, সর্বশেষ আমাদের কামরুল ইসলাম মাদানী থেকে এবং গোলাম মোস্তফা মাদানী থেকে সর্বশেষ কিছু শুনে এরপর আমরা সমাপ্তির দিকে যাব। জি,
আমি রাগের ব্যাপারে বলছিলাম, এই রাগ যেটা এটা একাকিত্ব কোনোভাবে আসে না।
জি,
হয়তো দুজনের মাধ্যমে আসবে, কারোর সাথে কথা বলার মাধ্যমে অথবা ফ্যামিলির মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে আসবে। তা আমরা তো ওজিফা শুনলাম, ওজিফার মধ্যে নিজের রাগকে কন্ট্রোল করার আমরা ট্রাই করব। আরেকটি হচ্ছে তার রাগকে কমানোর জন্য আমাকে অন্য কারো সাহায্য নিতে হবে। আচ্ছা, এখন স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয়, এখন স্বামী যখন রাগ হয়ে গিয়েছে, স্ত্রীর উচিত এখন আমি আমার নিজের সাফায়ার গাওয়া বন্ধ করা, অর্থাৎ আমি চুপ হয়ে যাই। এখন তালাকটা কখন হয়? যখন সে রাগারাগি শুরু করে আর সে ওই পাশ থেকে তর্ক বিতর্ক শুরু করে, ওই মুহূর্তে রাগারাগি একটা সিদ্ধান্ত নিয়ে চলে আসে।
কেন মাঝখানে দুইয়ের মাঝখানে তখন শয়তান চলে আসে,
শয়তান আসে। একটা হাদিসও আছে, আমি হাদিসের দিকে যাচ্ছি।
জি,
আগে হাদিসটাই বলে ফেলি। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি সে খুবই খারাপভাবে কথা বলা শুরু করলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে উপস্থিত ছিলেন।
জি,
রাসূল শুনছেন সে কি বলছে, কিন্তু যখন এক প্রকারের বেশি বলে ফেলছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটু জবাব দিলেন, খারাপভাবে না মানে একটু কথা বললেন, জবাবটা দিলেন, সাথে সাথে রাসূল সেখান থেকে উঠে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন সে মন্দভাবে আমার সাথে কথা বলছিল আপনি তখন বসা ছিলেন আর আমি যেই তার একটু জবাব দিয়েছি আপনি উঠে চলে আসলেন। বলছেন, তুমি যতক্ষণ জবাব দিচ্ছিলে না ততক্ষণ ফেরেস্তা তার জবাব দিয়ে দিচ্ছিল,
আল্লাহ,
আর যখন তুমি জবাব দিলে তখন ফেরেস্তা চলে গিয়েছে, শয়তান চলে এসেছে। তো বোঝা গেল যখন তর্ক বিতর্ক হবে বা যখন কাউকে গালি গালাস রাগ বৃত্তি চলে আসে কারোর উপর, বুঝতে হবে সেখানে শয়তান আছে। তো আমি যদি সেখানে কথা বলি সেটা গুটাবে না, বরং সেটা আরো ভাঙবে। তো সেখানে উচিত স্ত্রীর সাথে হলে স্বামী চুপ থাকা, আর যদি স্বামীর সাথে হয় স্বামী একটু চুপ থাকা। এই ক্ষেত্রে যদি দেখি একটি ঘটনা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি বিচার নিয়ে আসছিল যে আমার ঘরের স্ত্রী রাগারাগি করে, মানে একটু অন্যরকম করে বিচার বসাবে। তাই সে দেখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে তার স্ত্রী কোনো একটা বিষয় নিয়ে জোরে জোরে কথা বলছেন, তিনি ফিরে যাচ্ছেন। বলছেন, তুমি না কেন আসছিলে, চলে যাচ্ছে? বলছেন, যেটার জন্য আসছিলাম সেটা তো আপনার ঘরেই দেখে আসি। তো এটা বুঝতে হবে আমার ঘরের মধ্যে স্ত্রী একটু কথা বা যে কোনো বিষয় নিয়ে আমার একটু কন্ট্রোল রাখতে হবে, কথায় কথায় আমার রাগ দেখানো, এটা খাবারের একটু থেকে একটু হলে রাগ দেখানো। আমরা তো ঘটনা শুনছি না, খাবারের লবণ একটু বেশি হয়েছিল, সে ধৈর্য ধারণ করেছে, সে বলল সারাদিন আমিও তো ভুল করি, আর স্ত্রী সামান্য লবণ একটু বেশি দিয়েছে, তো কি হয়েছে? মৃত্যুর পর তাকে আপনাদেরকে জিজ্ঞাসা করলো তোমার কি অবস্থা, বলছে ওই যে আমি রাগকে দমন করেছিলাম স্ত্রীর প্রতি, আল্লাহ তাআলা সেই বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছে।
আল্লাহ, রমজান মাসে তো হয়তো আমাদের মা বোনদের দ্বারা এ ধরনের ভুল একটু বেশি হতে পারে, চেক করার তেমন অবস্থা থাকে না, লবণ হলুদ মরিচ যা কিছু রয়েছে, কিন্তু পুরুষদেরকে সেটা বোঝা উচিত। রমজান ব্যতীত দেখেন যে এটা তো সবসময় হয় না, হ্যাঁ যদি সব সময় হয় তাও আপনার এটা বুঝে আসে না, এখানে হয়তো কিছু হচ্ছে। যদি মাসে একবার হয়ে যায়, খাবার একটু ব্যতিক্রম হয়ে যায়, তার রাগান্বিত হয়, তো ওটা অনেক বড় বোকামি, সে মাসে একবার অপরাধ করেছে আর আমি তাকে ক্ষমা করতে রাজি না, আমি উত্তেজিত হয়ে যাচ্ছি, কিন্তু আমি তো প্রতিনিয়ত ডেইলি কতবার আমি আমার রবের নাফরমানি করে যাচ্ছি, কিন্তু আমার রব তো আমাকে সুযোগ দিচ্ছে। অনুরূপ যে স্বামী আপনার বাচ্চার বাবা কত কিছু কষ্ট করেন, এটা হয়তো অনেক মহিলা জানে জানে না, বাহিরে যারা প্রবাস এবং দেশে পরিশ্রম করে, কষ্ট করে, এমন এমন কাজ করে, খুবই ক্লান্ত অনেক কিছু, কিন্তু ঘরে যাওয়ার সাথে সাথে কি করণীয় ছিল, এ ধরনের কথা কেন বলার, কেন বলবো আমি, সারা 9 ঘন্টা 10 ঘন্টা অনেকে 12 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে যখন ঘরে ওই মানুষটা ঘরে যায়, তো এটা তো বিবেকের একটা কথা যে ঘরের লোক তার সাথে প্রাথমিক অবশ্যই তার সাথে কি করবে, হাসি মুখে একটু ভালো কথা বলবে। তো এই যে যদিও কখনো আপনার স্বামীর পক্ষ থেকে হয়ে যায় যে স্বামী কষ্ট করে, পরিশ্রম করে, অনেক কিছু ব্যবস্থা করে দেয়, তাই স্বামীর মুখের দুই একটা কটাক্ষ যে শব্দ, তো সেটাকে হাসি মুখে সেটাকে গ্রহণ করে নেওয়া। আমি বুঝার জন্য একটা ঘটনা বলছি, একবার বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি আয়াসকে খাবার দিলেন, শশা দিলেন, অনেক তিক্ত ছিল। আয়াস যিনি কাজে নিয়োজিত ছিল তিনি খুব মজা করে খাচ্ছে, তিতার তিক্ত হওয়ার এর ভাব কিন্তু চেহারায় দেখা যাচ্ছে না। তো বাদশাহ প্রশ্ন করলেন যে আয়াস, যে খাবার তোমাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি জানি সেটা খুবই তিতা তিক্ত, কিন্তু মনে হচ্ছে যে তোমার কোনো অনুভব হচ্ছে না, তুমি খুব মজা করে খাচ্ছ। তখন আয়াস যে উত্তর দিলেন, আল্লাহ 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 আল্লাহ, হাই হি, আয়াস জবাব দিলেন যে বাচ্চাকে বললেন, হে বাচ্চা, এটা তো ওই হাত আপনার যে হাত দিয়ে বছর কে বছর আমি মজার মজার খাবার গ্রহণ করেছি, তো একবার হঠাৎ করে একটু নিয়মের বহির্ভূত চলে এসেছে, তার জন্য কি আমি কি হব, আমি মন খারাপ করব না, তাই আমি ওই আমার অতীতকে স্মরণ রেখে আমি ওই খারাপ অর্থাৎ যে তিক্ত যে জিনিসটা আপনি দিয়েছেন সেটার কথা আমি স্মরণ না রেখে আমি আমার অতীতকে স্মরণ করেছি। আসলে সময় স্বল্পতার কারণে এখনই আমরা শেষ করব, যেতে পারছি না, বলে এই ঘটনা থেকে স্বামী বলেন, স্ত্রী বলেন, এক ভাই অপর ভাইয়ের সাথে যে মলমালিন্যগুলো আজকে হয় কথায় কথায়, তাই অনেক কিছু শিখার আমাদের আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা দোয়া করি যে মাওলা বড়ই বরকতময় মাস চলমান, আল্লাহ আমরা বড়ই অপরাধী, আসলে আমরা বড়ই অপরাধী, আমরা বড়ই রাগী, আমরা বড়ই নাফরমান, আমাদের আখলাক বড়ই খারাপ। আল্লাহ এই বরকতময় মাসের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার, আল্লাহ আমাদেরকে সবর করার, আল্লাহ সে নিয়ামত আল্লাহ তুমি আমাদেরকে নসিব করো। বড়ই বরকতময় মাস নিজেকে নেক বানানোর, নিজেকে বিনয়ী বানানোর, নিজের আখলাককে নিজের চরিত্রকে সুন্দর করার বড়ই সুবর্ণ সুযোগ। আল্লাহ রব্বুল আলামিন আমরা আজকের আলোচ্য বিষয়ে যা শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দিক।
একটা বিষয় যদি আমাদের একটু
সময় শর্ট একেবারে শর্ট,
জি জি, যে ঘরের মধ্যে ইত্তেফাকও থাকবে, ভালোবাসাও থাকবে, ঝগড়াঝাটিতেও নিরাপদ থাকবে, আর একটি চমৎকার আমল
জি
কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, বুজুর্গানিদ্দিন রহিমাহুল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে আর ঘরের বাসিন্দাকে সালাম করে আর দুরুদে পাক পাঠ করে একবার সূরা ইখলাস পাঠ করে, তাহলে ওই ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায় এবং এর কারণে তাদের উভয়ের মাঝে ঝগড়াঝাটি থেকে তারা মুক্ত থাকতে পারে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
খুবই বরকতময় আমল, রিজিকের বরকত হয় এর মাধ্যমে। আর আমাদের একটা বিষয় যে কনসেপ্ট আমরা নিয়ে নিই, যে প্রথমে বলার আগে একটু ভাবি, চিন্তা করি, এরপরে কথাটা বলি যার বেনিফিটস কী রয়েছে, যে এটা যদি আমি বলার দ্বারা কি আমার কি উপকারিতা রয়েছে বা কি এটার অকল্যাণ রয়েছে, একটু চিন্তা করলে হয়তো অনেক বড় বিপদ।
এই কথাটি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা উনি ওনার জীবনে অনেকবার বলেছেন। প্রথমে ভেবে নি, তারপরে বলি। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ রাখার, আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইবাদত ও তিলাওয়াতে আমার মন কি লাগিয়ে।